98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EBFM 98.1, the following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা শুনছেন রেডিও 4EB 98.1 FM। আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার স্বাস্থ্য আবারও প্রচারিত হচ্ছে। আজকের আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে থাকছি আমি অর্চি, এছাড়া প্যানেলে আছে সাদিদ। আপনারা জানেন প্রতিবারের মতো আপনার স্বাস্থ্য এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে একজন ডাক্তার থাকেন, যার সাথে আমরা গল্প করি, তার বিষয়ে জানি, তার পছন্দের গানগুলো শুনি এবং আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলাপ করি। আপনারা এটাও জানেন যে এই প্রোগ্রামের সময় আপনারা আমাদের ফোন করে আপনাদের প্রশ্নটি জানাতে পারেন। ফোন নাম্বারটি আমি ফেসবুক পেজেও পোস্ট করেছি, এছাড়া আমি আবার আপনাদের বলে দিচ্ছি 0406638895। আমাদের যে টপিক কে আমরা আলাপ করবো আপনারা ভালো মতো শুনুন এবং সেই বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ফোন করুন এবং আমাদের সাথে যে ডাক্তার আছেন তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আজকের অতিথির সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের অনুষ্ঠানে আজকে আছেন ডক্টর আলিয়া। আমি একটু আমার শ্রোতাদেরকে তার সম্পর্কে বলে দিই। ডক্টর আলিয়া ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন 1982 সালে। এরপর ইরানের মিনিস্ট্রি অব হেলথে মেডিকেল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন বেশ কয়েক বছর। পরবর্তীতে বাংলাদেশে উনি ফেরত আসার পর FCPS ডিগ্রি অর্জন করেন পিডিয়াট্রিক্সে 1997 সালে। এরপরে জাতীয় শিশু হাসপাতালে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে বেশ কয়েক বছর কার্যরত ছিলেন। পরবর্তীতে তিনি নিউজিল্যান্ডে মাইগ্রেট করে আসেন 2001 সালে। নিউজিল্যান্ডে আসার পর রয়্যাল কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার থেকে তিনি ফেলোশিপ অর্জন করেন এবং জিপি হিসেবে বেশ কয়েক বছর কাজ করেন। এরপর ব্রিসবেনে আসেন 2011 সালে। তারপর উনি জিপি হিসেবে কাজ করছেন। এখন বর্তমানে উনি প্র্যাকটিস করছেন সুপার ক্লিনিক স্প্রিংফিল্ডসে। কর্মব্যস্ততা তাকে সবসময় ঘিরে রাখে আর অবসর সময় কাটাতে পছন্দ করেন তার দুই কন্যা এবং একমাত্র নাতির সাথে। এছাড়া পছন্দ করেন বই পড়তে, সেলাই করতে এবং কেক বেক করতে। আর দেরি নয় শ্রোতাবৃন্দ, চলুন আমরা আলাপ করি ডক্টর আলিয়ার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, আমি খুবই আনন্দিত আজকে এখানে এসে কথা বলতে পেরে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে।
আমাদের আরো ভালো লাগছে যে আপনাকে আজ আমাদের মাঝে পেয়েছি এবং আমার মনে আসলে অনেকগুলো প্রশ্ন আছে। তো আপনি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন, তো আমি আজকে কয়েকটা টপিক ঠিক করেছিলাম, মেইনলি পিডিয়াট্রিক্স টপিক, বাচ্চাদের কয়েকটা কমন সমস্যা যেগুলো সবসময় হয়ে থাকে। তো প্রথমে আপনার কাছে প্রশ্নে চলে যাচ্ছি। অনেক সময় শুনি যে সিজনটা যখন চেঞ্জ হয় বা অন্য অনেক সময় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন খুব কমন একটা জিনিস, তো আমার শ্রোতাদের যদি একটু জানান এটা কি, কাদের হয়, এর সাইন এন্ড সিমটমস একটু ডিটেলসে বলেন।
আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে বাচ্চাদের যেগুলো ইনফেকশন হয় তার মধ্যে অন্যতম আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। প্রত্যেকটা প্রি স্কুল চাইল্ড বছর ধরে জন্ম থেকে আপ টু 5 বছর বয়স পর্যন্ত সাধারণত তাদের 5টা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় পার ইয়ার। বেশিরভাগ ক্ষেত্রে এই ইনফেকশন গুলো খুবই মামুলি ধরনের হয়ে থাকে এবং নিজে নিজেই ভালো হয়ে যায়। কিন্তু আর যেগুলো সাধারণত 50% অফ কেসেস আমরা প্রত্যেকদিন সাধারণত জিপি প্র্যাকটিসে দেখে থাকি, কিছু কিছু ক্ষেত্রে এই ইনফেকশন গুলো মারাত্মক হয়, কিন্তু মোস্ট অব দ্য 80-90% কেসেস তারা নিজেরা নিজেরা ভালো হয়ে যায়, যার জন্য সাধারণত যে উপসর্গজনিত যে চিকিৎসাটা ছাড়া এবং সাধারণ যে তাদের পুষ্টি এবং পানি যে ফ্লুইড এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে তেমন কোনো চিকিৎসার দরকার হয় না। এগুলোর কারণ সাধারণত হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। মোস্টলি 80-90% কেসেস আর হচ্ছে ভাইরাস দিয়ে। তার মধ্যে কতগুলো আমাদের ভাইরাসেস খুব ইম্পর্টেন্ট ভাইরাস আছে, যেরকম রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, আরেকটা হচ্ছে রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ব্যাকটেরিয়া সাধারণত এখানে খুব কম ভাগ, মানে খুব কম অংশ এখানে পার্ট প্লে পার্ট করে, যা কিন্তু যা যে কটা ব্যাকটেরিয়া আছে। যেহেতু আমরা উন্নত বিশ্বে, এখানে অস্ট্রেলিয়া একটা উন্নত দেশে থাকি, এখানকার যে ভ্যাকসিনেশন বা টিকা প্রতিষেধকটা যেহেতু খুব ভালো একটা একটা প্রোগ্রাম ফলো করে বাচ্চাদের জন্য, এই জন্য যে মারাত্মক অসুখগুলো এখন আর এখানে আমরা দেখতে পাই না। এখানে অনেক সময় মা বাবারা অনেক চিন্তায় পড়ে যান যে আমার বাচ্চার যে বছর বছরে পাঁচটা করে একটা ইনফেকশন হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, একটু কাশি হচ্ছে, মাঝে মধ্যে গলাটা ব্যথা করছে, এই জন্য ওনারা খুব চিন্তায় পড়েন। আসলে কি এটা খুব মারাত্মক কিছু? আসলে কিন্তু মারাত্মক না, এটা খুবই স্বাভাবিক একটা জিনিস যে একটা বাচ্চার একটা সর্দি কাশি জনিত ওষুধ হবে। এবং এটার পিছনে এটার অনেক সময় মনে করেন আসলে কি কোনো আন্ডারলাইন কোনো মারাত্মক অসুখ আছে, আসলে কিন্তু তা না। এগুলো খুবই সাধারণ একটা অসুখ যেগুলাকে আমরা শান্ত সর্দি কাশি বলে থাকি বাংলায়, শান্ত কমন কোর্স, আনকমপ্লিকেটেড কমন কোর্স, যেটা প্লে প্রাপার্টন শান্ত 80% ক্ষেত্রে এটা আনকমপ্লিকেটেড কমন কোর্স। কিছু কিছু ক্ষেত্রে এই যে ভাইরাল ইনফেকশনটা 15% 15% ক্ষেত্রে কখনো কখনো কানের ইনফেকশন হতে পারে, কখনো কখনো একটু টনসিলাইটিস হতে পারে, কখনো বা সাইনাস ইনফেকশন করতে পারে। কিন্তু যখন আমরা বলি যে শ্বাসতন্ত্র, এগুলো শান্ত কমনলি উপরের যে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। 5% ক্ষেত্রে, শতকরা 5% ক্ষেত্রে এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন চলে যায়, যেগুলো শান্ত আমরা একটু মারাত্মক অসুস্থতা বলে গণ্য করি। তার মধ্যে নিউমোনিয়া হয়, ব্রঙ্কিওলাইটিস হয়, ক্রুপ হয়। এবং অনেক সময় হয় কি, এই সামান্য ভাইরাস আপার রেসপিরেটরি ট্র্যাক অনেক সময় অ্যাজমা ট্রিগার করে। অনেক সময় আবার এদের উপসর্গগুলো অনেকটা অ্যাজমার মতো দেখা যায়, যার জন্য মা বাবারা চিন্তা করেন আমার বাচ্চাটার কি অ্যাজমাই হয়ে গেল নাকি। আসলে কিন্তু না, তখন হয়তো একটা দেখা যায়। অ্যাজমা সাধারণত আমরা 2-3 বছরের আগে ডায়াগনোসিস করি না, সেগুলোকে আমরা সাধারণত হুইজিং, চাইল্ডহুড হুইজিং, প্রি স্কুল হুইজিং ডিজিজেস বলেই আমরা সেটাকে গণ্য করে থাকি। আর এটা হচ্ছে মোটামুটি।
আচ্ছা, আমি এই রিলেটেডই আরেকটা প্রশ্ন করতে চাই, যে বললেন যে অনেক মানে এই রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হলে ওই যে একটু ফ্লুইডটা মেইনটেইন করলে, হাইড্রেশন স্ট্যাটাস বা হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো করলে চলে যায়, তো প্যারেন্টসরা বুঝবে কিভাবে যে কখন তাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে?
এখানে শুধু বাচ্চার জ্বর আসতে পারে, জ্বর তো দেখবেন, কারণ জ্বরের জন্য সামান্য যেরকম আমরা বলি 38°C যদি থার্মোমিটার থাকে আপনার কাছে, আপনি যদি মাপেন 38°C হলে, বাচ্চা যদি খাওয়া দাওয়া করে, খেলাধুলা করছে, আমরা তেমন এমনকি প্যারাসিটামল দিতেও না করি, কারণ মনে করি যে প্যারাসিটামল ছাড়া বাচ্চার নিজের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তখন ভালো কাজ করে, বাচ্চার যদি একটু জ্বর থাকে।
আচ্ছা, কিন্তু
যখন আবার যদি মনে হয় যে হাই ফিভার যখন 39 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার আবার একটুখানি খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা যেন জ্বরের জন্য, অধিক জ্বরের জন্য যে সমস্যা হতে পারে সেদিকে যেন না যায়, তখন আবার আপনার একটু দরকার করে প্যারাসিটামলটা দিতে হবে।
আচ্ছা, এটা নিয়ে আমার ওষুধ কথা যেহেতু আসছে, ওষুধে তো অ্যান্টিবায়োটিক কি রোলটা আছে এখানে কোনো?
যেহেতু 80-90% ক্ষেত্রে এটা ভাইরাস জনিত অসুখ, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, কারণ ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপরে কাজ করে না।
শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় যে অনেকেরই ছোট ছোট বাচ্চারা এই ধরনের অসুখে খুব ভুগে, আপনারা কিন্তু শুনছেন, আমার মনে হয় এটা আপনাদের খুবই কাজে দিবে। আর আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের কথাতেই চলে আসি, যে অনেক সময় আমরা শুনি যে অনেক ডিজিজের জন্য ভ্যাকসিন দেওয়া হয়, তা আমি জানি না আমার শ্রোতা বন্ধুরা সবাই জানেন কিনা যে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে ভ্যাকসিনের রোল কতটুকু, আর নর্মাল বাচ্চাদেরকে যেসব ভ্যাকসিন দেওয়া হয় সেগুলো নিয়ে আমাদের যদি একটু জানান।
আচ্ছা, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের মধ্যে সাধারণত যে একটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বলে যা ব্যাকটেরিয়া আছে, আমরা হিপ ভ্যাকসিন বলি, সেটা কাজ করে। সেটা একটা অন্যতম কানের ইনফেকশনে, যেটা ওটাইটিস মিডিয়া প্লে রোল করে, তো তখন সেই ইনফেকশনের জন্য যেহেতু অনেক ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া অনেক কমে গেছে। এছাড়া স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া আছে, যেটা নিউমোনিয়া করে, আর বর্ডিটেলা পার্টুসিস আছে, যেটা হুপিং কফ হিসেবে খুব পরিচিত। তো এই তিনটা জিনিসের জন্য, যেহেতু এই তিনটার ভ্যাকসিন আমরা শিশুদের যে টিকা অনুষ্ঠান বা টিকা কার্যক্রম আছে তাতে এই তিনটা ভ্যাকসিনই আছে, সেই জন্য আমরা আজকাল অনেক কম এটার এই সব ইনফেকশন দেখে থাকি।
আচ্ছা, আর নর্মাল ভ্যাকসিনেশনটা সম্পর্কে আমাদের একটু জানাতে পারেন, চাইল্ডহুডে কোন ভ্যাকসিনগুলো মাস্ট
যেটা নিতেই হয়। চাইল্ডহুডের চেয়ে ডিপেন্ড করছে, অস্ট্রেলিয়ায় একটা খুবই সুন্দর যে টিকা কার্যক্রম আছে, যেটা আপনি যে কোনো যখনই জিপির কাছে যাবেন, তারা আমরা সাধারণত সেই যে ন্যাশনাল ভ্যাকসিনেশন স্ক্যাজুয়ালটা সেটা আমরা এখানে ফলো করে থাকি। শুরু করি সাধারণত জন্মের পরপরই একটা টিকা দেওয়া হয়, তাহলে হেপাটাইটিস বি, আর তারপরে শুরু হয় যেটা আমরা যখন বলি শান্ত ভালো করে যাতে সহজে মনে রাখতে পারি, দুই মাস চার মাস ছয় মাসে আমরা টিকা দিই, তারপরে আসে বারো মাসের সময় যখন আপনার বাচ্চা এক বছরের হয়, তারপরে আঠারো মাসে আরেকটি টিকা আছে এবং চার বছর। এখন এদের আমাদের আমরা যে এইসব উন্নত দেশে থাকি যেখানে সারাক্ষণই রিসার্চ হচ্ছে, সেই জন্য দেখা যাচ্ছে যে এই বছর আপনি যে টিকার কার্যক্রমটা ফলো করছি হয়তো সামনের বছর কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে আবার কিছু নতুন টিকা আছে। আজকাল এইসব মানে টিকা এত সহজ হয়েছে যে আমরা একটা টিকার মাধ্যমে ছয়টা থেকে সাতটা রোগের জন্য আমরা একটা প্রতিজেটে টিকা দিতে পারি। কাজে এই কার্যক্রমটা প্রত্যেক বছরই এটা আমাদের রিভিউ হয় এবং নতুন করে আসে। কাজে যে এই যে আপনি জিপির কাছে গেলে তখন সেখানে জিপি এবং আমাদের যে ক্লিনিক্যাল যে নার্স থাকেন যেটা আমরা বলি, সেই নার্সের কাছে গেলেই আপনাদের এই টিকা কার্যক্রম সম্পর্কে আমরা সবকিছু জানতে পারব।
চমৎকার, আমার মনে হয় শ্রোতা বন্ধু আপনাদের কাছে ভ্যাকসিনেশন ব্যাপারটা অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। কথা তো বললাম, এবার আমরা ডক্টর আলিয়ারই পছন্দের একটি গান শুনবো। আমরা কোন গানটি শুনবো?
আনন্দধারা বহিছে ভুবনে।
চলুন এই চমৎকার রবীন্দ্রসঙ্গীতটি ইন্দ্রাণী সেনের কণ্ঠে আমরা এনজয় করি।
Join us for the 4EB bus trip to scenic Lake McDonald on Sunday, February 5. Tickets are just $55, including travel, morning tea and lunch. The bus will leave the station at 7:30 a.m. Pickup is also available from Dara and Sue's Corner. Don't miss this great day out. For more information, call 3240 8600.
শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় আপনারা গানটি সকলে অনেক এনজয় করেছেন। আমি নিজে গানটি অনেকদিন পরে শুনলাম। আপনারা শুনছেন আজকে আপনার স্বাস্থ্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিয়া। আমাদের প্রথম কলার অলরেডি আমাদের ফোন করেছেন, আমি আমার কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আমি বৃষ্টি বলছি।
জি জি, অবশ্যই ডক্টর আলিয়া আমাদের সাথেই আছেন, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন ওনাকে।
ওয়ালাইকুম সালাম।
জি ম্যাম, আপনার কাছে আমার প্রশ্ন যেটা ছিল, একটু আগে আপনি অ্যাজমা নিয়ে কথা বলেছেন, 3 বছরের আগে মানে আপনারা ডায়াগনোজ করতে পারেন। আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বাবা বা মার বা ফ্যামিলি কারো হিস্ট্রিতে যদি অ্যাজমাটা থাকে, তাহলে পরবর্তীতে বাচ্চাদের অ্যাজমা হওয়ার চান্সেস কতটুকু বেড়ে যায় বা কতটুকু থাকে?
আচ্ছা বৃষ্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোনটি করার জন্য। আর অ্যাজমা নিয়ে আমরা ডিটেলস একটু পরে কথা বলবো, তখন ওই বিষয়ে আপনি ডিটেলস শুনতে পারবেন এবং আমাদের প্রোগ্রাম শুনতে থাকুন। অসংখ্য ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। আসলে ডক্টর আলিয়ার কাছে আমি এরপরে এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। উনি যখন প্রশ্নটি করলো তো উনার প্রশ্নের উত্তরে আগে চলে যাই। এই অ্যাজমা রিলেটেড অনেক একটা মনে জিজ্ঞাসা থাকে, এটা আমার মনে হয় খুব কমন একটা প্রশ্ন। অনেকেই ভাবে বাবা মার ছিল বা আমার ফ্যামিলিতে ছিল, আমার হবে, তো সেই ক্ষেত্রে মানে কিভাবে বুঝবে বা কি সিমটমস গুলো প্রকাশিত হবে একটু ডিটেলস বলেন।
সাধারণত অ্যাজমা আর ইকজিমা এগুলো সাধারণত আমরা বলি অ্যাট্রোপি পিপল যারা থাকেন, যারা অ্যাট্রোপি সমস্যা যে একটু মোর হাইপারসেনসিটিভ than the normal person, তাদের সাধারণত অ্যাজমা আর ইকজিমা কিংবা অ্যালার্জিক রাইনাইটিস, এই তিনটা যাদেরকে আমরা বলি তাদের হতে পারে। এবং ফ্যামিলিতে আমরা যখন দেখি যে ফ্যামিলি হিস্ট্রি, তাতে কিন্তু প্রিডিসপোজিশন হিসেবে আর থাকে যে ওই ফ্যামিলিতে এই রকম যেহেতু হাইপারসেন্সিটিভিটির হিস্ট্রি থাকে, তাদের চান্সের সব সম্ভাবনাও বেশি থাকে দেন দ্য নর্মাল পপুলেশন, কিন্তু হিস্ট্রি ছাড়াও অ্যাজমা হতে পারে।
আচ্ছা, আর আপনি বলছিলেন যে বাচ্চাদের একটা কমনলি হয় ক্রুপ, তো অনেক সময় দেখা যায় ক্রুপ আর অ্যাজমার মধ্যে ডিফারেন্সিয়েট খুব একটা বোঝা যায় না, দুইটা হয়তো একই রকম সিমটম, কিভাবে বুঝবে বাবা মারা?
জি আচ্ছা, ক্রুপ হচ্ছে সাধারণত এটা একটা সার্টেনলি একটা ভাইরাল যে কজ রিজন থাকে, সাধারণত হিমোফিলিয়া প্যারা ইনফ্লুয়েঞ্জার টাইপ 2 ভাইরাস দিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। বাচ্চারা সাধারণত এটা শুরু হয় যে একটু সর্দি কাশি থাকবে, অল্প অল্প জ্বর থাকবে, একটা স্পেসিফিক একটা আমরা বলি ক্রুপি কফ, বার্কিং কফ বলি যেটাকে, সেটা সাধারণত শুরু হয় রাত্রেবেলা কিংবা আর্লি আওয়ার্স অব দ্য মর্নিং। তো বাচ্চাটা একটু অসুস্থ থাকে 2-3 দিন, তারপরে সেই বার্কিং কফটা শুরু হয় এবং আস্তে আস্তে অসুখটা বাড়তে থাকে। যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, সাধারণত অনেক সময় বাচ্চাদের এই যে 2-4 দিন কাশি থাকলো তারপরে ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু যেটা এটা এফেক্ট করছে আপার রেসপিরেটরি এয়ারওয়েজকে যে আপ যেখানে আছে, তো অনেক সময় বাচ্চারা অনেক সময় শোনা যায় একটা শব্দ শোনা যায় যেটাকে আমরা বলি যে ক্রুপ, যেখান থেকে নামটা এসেছে, তখন সেই শব্দটাতে যখন বাচ্চাটা শ্বাস নেয় তখন একটা শব্দ শোনা যায়, তখন সেটা যখন আমরা শ্বাসটা নিই তখনই শব্দ হচ্ছে, এটা একটা করে একটা শব্দ দেয় যার জন্য তার শ্বাসটা তখন, তাই যেহেতু ইনফ্লামেশন হয়, এয়ারওয়েজগুলো নেরো হয়ে যায়, আমরা বাতাস নিতে কষ্ট হচ্ছে, তখন সে একটু জোর করে একটু বাঁচছে। প্রথম দিকে এটা যখন হয় তখন বাচ্চাটা একটু খেলাধুলা করার সময় আপনি এই আওয়াজটা শুনতে পাবেন, কিন্তু তেমন তারপরে হয়তো বাচ্চাটা ভালো হয়ে গেল। অ্যান্ড ভেরি ইন ফিউ কেসেস এই হয় কি, যখন বাচ্চাটা বসে আছে তখনও হচ্ছে শব্দটা হচ্ছে, এবং যদি কিছু কিছু ক্ষেত্রে যখন এটা একটু মারাত্মক আকারে থাকে তখন সেই শব্দটা বন্ধ হয়ে যায়, দেখবেন যে আপনার বাচ্চাটা খুব অস্থিরতা করছে এবং তার একটু শ্বাসকষ্টের মতো হচ্ছে, সেটা সেই সময়টাই আপনার যখন দরকার যে আমাদের তখনই একটুখানি ডাক্তারের কাছে তাকে যেতে হবে। মোস্টলি সেই সময় হয় কি, যেহেতু ওর শরীরের যে অক্সিজেন যেটা সাধারণত এটা তো শ্বাসতন্ত্রের প্রদাহ বলে থাকি, ইনফেকশন বলে থাকি, ইনফ্লামেশন, সেই জন্য যে অক্সিজেন স্যাচুরেশনটা ব্লাডে কমে গেলে সেই অস্থিরতাটা বা রেস্টলেসনেস বলে থাকি সেটা হয়, তখন তাদের ট্রিটমেন্টই হচ্ছে যে তাদেরকে আমরা তখন যখন রেস্টেও যে আপনি যদি দেখেন যে শব্দটা শুনতে পাচ্ছেন, আমরা তখন তাকে স্টেরয়েড দিয়ে থাকি, যে সিঙ্গেল 1 or 2 স্টেরয়েড ডোজেস খেলে, আপ টু 3 ডোজেস হলেই তাদের সাধারণত এটা আর ফার্দার প্রোগ্রেস করে না, কিন্তু আগে যখন এটা হতো না তখন অনেক সময় দেখা যেত যে বাচ্চারা শ্বাসটা নিতে পারছে না, তাতে টোটাল রেসপিরেটরি ফেলিয়ারে চলে যেত। তো যেহেতু এখন আমরা যখন স্ট্রাইডেরটা একটু রেস্টে দেখি, আমরা স্টেরয়েডের ডোজ দিই, শান্তটা তখন আর বাড়তে পারে না, আপনি তার থেকে ভালো হয়ে যায়। এটা সাধারণত বাচ্চাদের ভাইরাল গ্রুপ। আরেকটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেটা রিকারেন্ট গ্রুপ বলে থাকি, সেটা জ্বর ছাড়া হঠাৎ দেখা গেল বাচ্চা রাত্রেবেলা উঠে পড়েছে, কাশছে, এবং তার সাথে আপনি সেই স্ট্রাইডারটা যেটা যে শ্বাস নেওয়ার সময় হতে পারে সেটা শুনতে পারছে, সেক্ষেত্রে আবার সকালে তখন আবার জ্বর সর্দি কাশি থাকে না। সেটাও আমরা বলে থাকি অনেক সময় এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস থেকে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেই বাচ্চাগুলো যাদের এই রিকারেন্ট গ্রুপটা হয় তাদের কিন্তু ভবিষ্যতে অ্যাজমার একটা খুব অল্প সংখ্যক অ্যাজমাতে যেতে পারে। এখন পর্যন্ত কোনো সম্পর্ক পাওয়া যায়নি, কিন্তু দেখা গেছে যে এইভাবে হয়ে থাকে। আর অ্যাজমা যেটা আমরা বলে থাকি যে আমরা সাধারণত 3 বছর আগে ডায়াগনোসিস করি না, কারণ অনেক সময় হয় কি আমরা অ্যাজমাতে যে শব্দটা আমরা শুনতে পাই সেটাকে আমরা হুইস বলি, যখন এটা আমরা নিঃশ্বাসটা বের করে দিই, প্রশ্বাস নিঃশ্বাস এবং প্রশ্বাস এটা, কাজেই অ্যাজমার শব্দটা হচ্ছে যখন আপনি শ্বাসটা বের করে দিচ্ছেন, একটু লম্বা করে শ্বাস বের করতে হয় এবং তখনই একটা একটা বাঁশির মতো আওয়াজ শুনতে পাই যেটাকে আমরা হুইস বলে থাকি। কাজে এখানে আর অ্যাজমাটাকে বলি আমরা একটা ক্রনিক রেসপিরেটরি এয়ারওয়েজ ডিজিজ। এটা কিন্তু কখনোই মানে অ্যাকিউট কোন কন্ডিশনে এটা চলতেই থাকে। এখানে যেটা প্রদাহ, যে শ্বাস নালীর যে প্রদাহটা, সেটা একটা ক্রনিক কন্ডিশন, এটা কোনো হয় না। এটা হচ্ছে বাচ্চাটা ভালো আছে, হঠাৎ করে দেখলেন আপনার তার কাশি হচ্ছে, তার সাথে একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, মার সাথে সাথে তার হুইসটা শুনতে পাবেন, এবং এটা হচ্ছে দিলে এবং তখন তখন আমাদেরকে আমরা দেখি যে ডায়াগনোসিস করি এবং দেখার পরে তখন তাদের সেই পরিভাবে চিকিৎসা দিয়ে থাকি। এই যে হুইসটা বললাম এটা কিন্তু অ্যাজমা ছাড়া আরো কিছু কিছু কন্ডিশনে দেখা যায়। ব্রঙ্কিওলাইটিসে হুইস থাকতে পারে, অনেক সময় আমরা হুইজি চাইল্ড বলি, যাদের কোনো কারণ ছাড়াই একটা সফট হুইস হতে পারে। তো সেই জন্য বাচ্চাদের আমরা বলি না, তখন ডিপেন্ড করছে হুইস হলে তখন আমরা বাচ্চাদের ভাগ করি, 12 মাসের আগে হুইস হলে আমরা কি করব, 12 মাসের পরে হলে আমরা কি করছি। আর অ্যাজমা ডায়াগনোসিস করতে হলে আমাদের কিছু টেস্ট করতে হয়, স্পাইরোমেট্রি করতে হয়, যেগুলো বাচ্চারা সাধারণত আমাদের যেভাবে স্পাইরোমেট্রি বলতে বলে দেয় সেভাবে ওরা করতে পারে না, তারা সেই ডিরেকশনটা ফলো করতে পারে না। উইদাউট স্পাইরোমেট্রি আমরা কিন্তু বলতে পারি না যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। সেই জন্য বাচ্চাদের সাধারণত 5 বছরের আগে সেই টেস্টগুলো আমরা করতে দিই না। তো অনেক সময় হয় কি, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে বাবা মা আছে, কিংবা যদি দেখা যায় যে যেই হুইসটা তাদের অনেক কারণে হচ্ছে, একটা হতে পারে যদি আপার কোনো ভাইরাল ইনফেকশনের পরে দেখতে পাচ্ছেন বাচ্চার হুইস হচ্ছে, একটু দৌড়ালে তার একটুখানি হুইস হচ্ছে, অনেক সময় ডাস্টের সাথে গেলে হুইস হচ্ছে, কিংবা যদি টেম্পারেচারের যদি তোমার সাথে টেম্পারেচারের তারতম্য হঠাৎ করে ঠান্ডা পড়লো তখন একটু হুইস হচ্ছে, যেটাকে আমরা মাল্টি ফ্যাক্টোরিয়াল হুইস বলে থাকি, সেই বাচ্চাগুলোকে আমরা সাধারণত মনে করি এরা হয়তোবা অ্যাজমাতে যেতে পারে। তখন যদি হয় যে ওই যে কন্ডিশনগুলো থাকলো তার সাথে ফ্যামিলি হিস্ট্রি আছে, তার সাথে তার অ্যাটোপি আমরা মনে করছি, হয়তোবা তার এক্সিমা আছে, তার যেটা অ্যালার্জিক রাইনাইটিসের সিমটম আছে সেগুলো আছে, তখন আমরা তাদেরকে প্রোবাবল অ্যাজমা বলে থাকি। হয়তোবা অনেক সময় দেখা যায় যে আমরা তাদেরকে একটা ট্রায়ালও দিয়ে থাকি, যে একটা আপনারা হয়তো জানেন যে অ্যাজমাতে আমরা নানা রকম ইনহেলার ইউজ করি, তখন দেখা যায় যে আমরা তখন তাদেরকে কিছু কিছু চিকিৎসা দিই। কিন্তু 3 বছর আগে আমরা তাদেরকে হয়তো বা প্রবাবল এজমা বলবো, কিন্তু ডেফিনেটলি এজমা কখনোই বলি না, কিন্তু একটা ফ্যামিলি হিস্ট্রি অবশ্যই একটা পার্ট প্লে করে এতে।
আমার মনে হয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনেছেন এবং এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর বৃষ্টি, আশা করি উত্তর আপনাকে স্যাটিসফাই করতে পেরেছে। তো আমরা এই যে এলার্জি, এক্সিমা, এই টার্মগুলো বারবার আসছে, আমরা কিছু স্কিনে কিছু হয় বলি এটা অ্যালার্জি, আসলে অ্যালার্জিটা কি, স্পেশালি বাচ্চাদের?
আচ্ছা, অ্যালার্জিটা এনে ব্রড টার্ম, যখন যেভাবে আমরা ডিফাইন করি এটাকে, যেভাবে বলে থাকি, আমাদের শরীরে একটা পুলিশি ব্যবস্থা আছে যেটাকে ইমিউন সিস্টেম বলে থাকি আমরা। যখনই আমাদের শরীরে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো একটা আননোন একটা যদি প্রোটিন আসে, তখন আমাদের বডি ট্রাই করে যে তাকে এটাকে শরীরটাকে বাঁচাতে তার থেকে। তখন হচ্ছে কি এনভায়রনমেন্ট, এটা বডি যে রিয়াকশনটা করে, এটা ফুডের জন্য হতে পারে, পোলেনের জন্য হতে পারে, ডাস্ট মাইটের জন্য হতে পারে, এমনকি যদি আমরা একটা ইনসেক্ট বাইট হয় তার এগেনস্টে হতে পারে, কিছু মেডিকেটেবিক এমনকি কিছু ওষুধ খেলেও হতে পারে। এটা হচ্ছে কি বডিতে তখন সেই আমরা এই অ্যালার্জি, এই যে জিনিসগুলো আমাদের বডির সংস্পর্শে আসলো তার বিরুদ্ধে কিছুগুলা অ্যালার্জি অ্যান্টিবডিজ তৈরি করে এরা ইমিউন সিস্টেমে। এখন এরা কি করে, এরা পুলিশের মতো ঘুরছে, এবং যখন দেখে আবার সেই একই জিনিস আসলো তখন তারা তাকে সাধারণত মানে শরীরের মধ্যে ঢুকতে দিতে চায় না, তাহলে তো একটা রিয়াকশন হয় যেটা বলি, যেটা ফরেন পার্টিকেল কে নষ্ট করার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়। সেই যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় তখন তাতে কিন্তু অনেক রিয়াকশনের একটা চেইন অফ ইভেন্টস হয়, তখন তাতে অনেক সেলস আসে, তাদের যে তাদের মধ্যে থেকে অনেক কিছু সিক্রিশন হয় যেগুলাতে বাইরে আমরা শরীরে দেখি হয়তোবা লাল গোটা দাগ হয়ে গেছে, চুলকাচ্ছে খুব বেশি, কিংবা একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, কিংবা কাশি হচ্ছে, কিংবা অনেক সময় ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে।
আচ্ছা, আর অনেক সময় আমরা শুনি যে কোনো কিছুতে কারো অ্যালার্জি ছিল, একটা সিভিয়ার আকার ধারণ করেছে, সেটা কখন এবং সেই সিম্পটম গুলো কি?
আচ্ছা, অ্যালার্জিতে দুই রকম হতে পারে, কিছু হচ্ছে আমরা মাইল্ড বলি, যেটাকে সাধারণত একটা হাতের একটা জায়গায় একটু লাল গোটা হলো, একটুখানি চুলকালো, একটু পেটে ব্যথা হচ্ছে, কিংবা ডায়রিয়া হচ্ছে এবং তারপরে ভালো হয়ে গেল, সেগুলোকে আমরা মাইল্ড ফর্ম অফ অ্যালার্জি বলে থাকি। সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জি আসে হচ্ছে যেটাকে আমরা আমাদের মানে চিকিৎসা শাস্ত্রে বলে থাকি অ্যানাফাইলেক্সিস। তো অ্যানাফাইলেক্সিস সিমটমগুলো আমার মনে হয় সবারই একটু জানা উচিত, কারণ অ্যানাফাইলেক্সিস হলে আমরা সেটাকে মেডিকেল এমার্জেন্সি বলে থাকি, তাকে আপনি তখনই তাকে একটা চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার চিকিৎসাটা তখনই দরকার, অথবা এটা সাধারণত আমরা বলে থাকি লাইফ থ্রেটনিং কন্ডিশন, যে আপনার অনেক সময় এটা মৃত্যুরও কারণ হতে পারে। তো সাধারণত দেখা যায় অ্যালার্জি সমস্যাগুলো যখন আমাদের শ্বাসতন্ত্র কিংবা আমাদের যেটা হার্ট যেটা বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্ট করে এবং ওদের যে সিমটমগুলো দেখা যায় তার যে কোনো একটি হলেই আমরা তখন তাকে অ্যানোফাইলেক্সিস বলছি। একটু আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার ঠোঁটটা ফুলে যেতে পারে, আপনার টাংটা ফুলে যেতে পারে, আপনার একটুখানি মনে হবে যে আপনার গলাটা চেপে আসছে, গলায় খুব চুলকাচ্ছে, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে, স্বরটা একটুখানি ভেঙে আসছে, আর আরেকটা যে হুইজ বললাম সেই হুইজটা হতে হতে বা শোনা যেতে পারে শ্বাসকষ্টের সাথে, কিংবা আপনার অনেকক্ষণ ধরে প্রচন্ড কাশি হয়েই যাচ্ছে। তারপরে স্ট্রাইডের কথাটা আমরা বলেছি, যেটা নিঃশ্বাস নেওয়ার সময় যে একটা হুপ করে শব্দ হয় সেটা আসতে পারে, অনেক সময় হতে পারে যে আপনার খুব মাথা ঘোরাচ্ছে, আপনি খুব পেইল হয়ে গেলেন, কিংবা আপনি কোলাপসও করতে পারে, ফেন্টিংও হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত বলে যাই যে ওরা লাইক নেতিয়ে পড়েছে, বাচ্চাটা কথা বলছে না, খুবই নেতিয়ে পড়ছে। তো এই এই যে উপসর্গগুলো এগুলাই অ্যানাফাইলেক্সিসের সিমটমস বলে থাকি, এবং এগুলা আপনাকে যখনই দেখা যাবে এই সমস্যাগুলো, আপনি উপসর্গগুলো আপনাদের কারুর হচ্ছে সেটাই মানে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন।
আচ্ছা, এটা আসলে খুব ক্লিয়ার হলো বিষয়টা যে সিম্পল অ্যালার্জি কোনটা, কমপ্লিকেটেড হলে, আর এটা যে লাইফ থ্রেটনিং কন্ডিশন আমি জানি না যে সবাই এটা জানেন কিনা, অনেক নর্মাল মানুষ আমার মনে এটা জানে না, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর আলিয়াকে। তো ডক্টর আলিয়া, চলুন এবার একটা গান শুনে আসি, আপনার আরেকটি পছন্দের গান শুনবো, কোনটা?
যখন থামবে কোলাহল।
চলুন রুনা লায়লার বিখ্যাত গান যখন থামবে কোলাহল শুনে আসি।
Thank you.
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও 4EB 98.1 FM। আমাদের সাথে আছেন ডক্টর আলিয়া। আমাদের আরেকটি কলার অলরেডি আমাদের জন্য ওয়েট করছে, আমি কলারের সাথে কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন।
আমি রীতা বলছিলাম। আপনি কেমন আছেন?
আমি ভালো আছি আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য।
আচ্ছা ঠিক আছে, আসলে অনুষ্ঠানটা আমরা খুব এনজয় করছিলাম। আমি কি একটু ডাক্তারের সাথে কথা বলতে পারি?
ডক্টর আলী আমাদের সাথে আছেন, উনি শুনছেন, আপনি ওনার সাথে কথা বলুন।
আচ্ছা থ্যাংক ইউ।
জি উনি সাথে আছেন আপু, আপনি প্রশ্নটি করতে পারেন।
হ্যাঁ, আমার আসলে একটু প্রশ্ন ছিল ফুড অ্যালার্জি নিয়ে। যখন আমাদের শরীরে বা কারোর কোথাও যে অ্যালার্জি দেখা যায়, সেটা কোনো পার্টিকুলার ফুড অ্যালার্জি, আমরা সেটা কিভাবে ট্র্যাক করতে পারি, অথবা অ্যালার্জি কিভাবে এফেক্ট করে অ্যাকচুয়ালি? আর ফুড অ্যালার্জি কি অন্য কোনো প্রবলেম ডেভেলপ করে? যদি ফুড অ্যালার্জি কারোর থেকে থাকে, এটা কি কোনো পার্মানেন্ট প্রবলেম নাকি এটা কখনো এক সময় কি সলভ হয়ে যায় আমরা ধরে নিতে পারি?
আচ্ছা রীতাপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, ডক্টর আলিয়া এখনই আপনার প্রশ্নের জবাব দিবেন। অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
রীতাপু আসলে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আসলে সত্যি কথা, ফুড অ্যালার্জি মানে অ্যালার্জি নিয়ে যখন কথা হচ্ছিল, আমি ভাবছিলাম যে এই কটা প্রশ্ন সত্যি আমার মাথাতেই ছিল। তো চলুন এর উত্তরের জন্য ডক্টর আলিয়ার কাছে চলে যাচ্ছি।
আচ্ছা, অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আমাদের সাধারণত এই যে পশ্চিমা দেশে গত দুই দশকে ফুড অ্যালার্জি সংখ্যা মানে এত বেড়ে গেছে যে ওটাকে এরা একটা ইপিডেমিক বা মহামারী আকার ধারণ করেছে বলে একটা ধারণা করা হয়। সাধারণত দেখা যায় যে বা যদি এক বছরের নিচের আমরা 100টা বাচ্চা দেখি, তার 10টা বাচ্চার মধ্যে কোনো না কোনো ধরনের ফুড অ্যালার্জি আছে। এখন এটা ফুড অ্যান্ড অনেক ক্ষেত্রে যে হাসপাতালে ভর্তির কারণ, সেখানে যে অ্যানোফাইলেক্সিস বলে যে কথাটা বলেছি, এই ফুড অ্যালার্জিতে সেই অ্যানোফাইলেক্সিস এর কারণেই বাচ্চারা সাধারণত হাসপাতালে ভর্তি হয়। এখন ফুডের অনেক রকম, সব রকম ফুডই কিন্তু অ্যালার্জি করতে পারে। এখন 170 রকমের ফুড আছে, যেখানে আমরা যে ইমিউন সিস্টেম মেডিয়েটেড যে অ্যালার্জি আছে সেটার কথা যে আমরা একটু আগে বুঝলাম, যে একটা পুলিশি ব্যবস্থা আছে যে ইমিউন সিস্টেমটা, সেটাতে যেই সেইটার থ্রুতে যে রিয়াকশনটা বডিতে হয় সেটাকে সাধারণত আমরা ফুড অ্যালার্জি বলে থাকি। সাধারণত মোস্ট কমন আইটেমগুলা যেগুলা বোঝা যায়, যে দুধ, গরুর দুধ, ডিম, অনেক সময় আপনার নাম শুনেছেন বাদাম বা পিনাট কিংবা ট্রি নাটস বলে থাকে, যেগুলোর মধ্যে আখরোট এবং অন্যান্য সব বাদামরা আসে। এছাড়া মাছে হতে পারে, গমে হতে পারে, সয়াতে হতে পারে, এবং অনেক সময় দেখা যায় শ্রিম্পে হয়। এর মধ্যে যে রীতা প্রশ্ন করলেন যে এই ফুড অ্যালার্জিগুলো অনেক সময় এগুলো কি পার্মানেন্ট নাকি, মোস্ট ছেলে বাচ্চাদের যে অ্যালার্জি হয় মিল্ক এবং এগ অ্যালার্জি, যে দুটো হয় এগুলো সাধারণত বাচ্চারা আউটগ্রো করে অ্যালার্জি থেকে। 80% অব দ্য কেসেস, যদি 100টা বাচ্চার ফুড অ্যালার্জি থাকে, 80 জনের যেটা দুধের অ্যালার্জি কিংবা ডিম অ্যালার্জি, ওরা ভালো হয়ে যায়। এখানে আরেকটুখানি কথা আছে, যেটা পিনাট অ্যালার্জি আর ট্রি অ্যালার্জি যেটা আছে, ওটা কিন্তু অনেক সময় অনেক দিন ধরে থেকে থাকে। এটা ও শুধু 100 জনের মধ্যে 30 জনের যে অ্যালার্জিটা সেটা তারা আউটগ্রো করবে, বাকি 70 জনের কিন্তু পিনাট অ্যালার্জি থেকেই যায় সারা জীবন। আরেকটা হচ্ছে কি, যে যখন এই রিয়াকশনগুলো হচ্ছে কিভাবে আমরা ট্র্যাক করব? আমরা যখন সেটা সাধারণত বাচ্চাদের, যেই বললাম যে বাচ্চাদের অ্যালার্জি জনিত সমস্যা বেশি এসব উন্নত দেশে, যখন আপনার বাচ্চাটাকে আপনি নতুন একটা খাবার দিবেন, বলি বাচ্চাদেরকে আমরা সাধারণত 5 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হয়, তো তারপরে যখন আমরা আস্তে আস্তে নতুন খাবারগুলো শুরু করি, তখন দেখবেন হয়তো আপনি বাচ্চাকে একটা খাবার দিলেন, সাথে সাথে বাচ্চার ঠোঁটটা লাল হয়ে গেল, ঠোঁটটা ফুলে গেল, বাচ্চাটা একটু অস্থির লাগছে, মাঝে মধ্যে কাশি শুরু হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে, কিংবা গায়ে একটা লাল গোটা বের হয়ে গেল, চুলকাচ্ছে, তখনই বুঝতে হবে যে এটা ফুড অ্যালার্জি। যখন আপনি এটা হবে সমস্যাটা নিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন, এটা ডায়াগনোসিস করতে হলে ফুড অ্যালার্জিটা আমাদেরকে খুব ভালো করে হিস্ট্রি নিতে হয়, ওই দিন কি কি করেছে, কি খাবার দেওয়া হয়েছিল, বাইরে গেছিল কিনা, কোনো অন্য কিছু তার এক্সপোজার হয়েছে কিনা সেটা জানতে হয়। তারপরে আমরা সাধারণত ডাক্তাররা একটু স্কিন প্রিক যেটা টেস্টিং বলি সেটা করতে দেন, এবং কিছু ব্লাড টেস্টও করতে দেন। এখানে কথা হচ্ছে হচ্ছে যখনই আমরা দেখি যে অ্যানোফাইলেক্সিসের কোন সিমটম থাকে, তখনই সেই বাচ্চাকে আমাদেরকে অ্যালার্জি পিডিয়াট্রিক অ্যালার্জি স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিতে হবে। তখন কিন্তু আর কখনোই আর দেরি করা উচিত নয়। এবং যখনই যে অ্যানোফাইলেক্সিসের যদি কোনো উপসর্গ আপনার বাচ্চার মধ্যে দেখতে পান, আপনি সাথে সাথে যেটাকে আমরা বলি 000-তে ফোন করবেন কিংবা হাসপাতালে যাবেন। তখন কিন্তু আমাদের যে যেটা আছে যে ইপিপেন বলে থাকি, সেটা ছাড়া আমাদের কিন্তু অন্যটাতে অন্য চিকিৎসাতে কাজ হবে না। আমরা এমনিতে সাধারণভাবে জানি যে অ্যালার্জি হচ্ছে অ্যান্টিস্টামিন খেয়ে ফেলো, সেটা হবে। কিন্তু যদি অ্যানাফাইলেক্সিস থাকে, সেই প্রসেসটা যে প্রোগ্রেস করে, অ্যান্টিস্টামিন কিন্তু তাতে কোনো রোল প্লে করে না। কাজে সেখানে আপনার এটাই করতে হবে, মনে রাখতে হবে যে অ্যানাফাইলেক্সিসের উপসর্গগুলো কি। যদি যদি খাবার খাওয়ার পর সেটা হয়ে থাকে, তাহলে সেখানে আপনাকে তক্ষণি আপনার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, এখন আমরা বলি যে এই যে ফুড অ্যালার্জিগুলো আমরা কিভাবে করি, কিভাবে ট্রিট করি। অ্যানোফাইলেক্সিস হলে তখনই আপনাকে তাকে যেটা অ্যাড্রিনালিন যেটা বলি আর্জেন্টলি নিডেড, সেটা হচ্ছে ইপিপেন। আপনারা হয়তো নামও শুনে থাকবেন, বাচ্চাদের যদি 10 কেজির বেশি হয়, সাধারণত অ্যালার্জি স্পেশালিস্ট এটা আপনাদেরকে প্রোভাইড করবেন। মা বাবার আমরা সবসময় বলি যে বাচ্চার সাথে কিংবা মা বাবা থাকলে কিংবা বাচ্চার সাথে যে অ্যাডাল্ট পার্সন থাকবেন, তার সেই ইপিপেনটা কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, এবং সেইটা তার জানা উচিত এবং তার উপসর্গগুলো জানা উচিত। যে এখানে মা বাবার একটা বিরাট রোল আছে প্লে করার, তাদেরকে স্কুলে বলতে হবে, টেক কেয়ারে বলতে হবে, বাইরে বাচ্চা খেতে গেলে যেতে বলতে হবে, এবং বাচ্চার কাছাকাছি যারা আছেন তারা যেন বাচ্চার এই অ্যালার্জিটা সম্পর্কে জানে। আরেকটা কথা আছে, এইসব দেশে কিন্তু ফুড লেভেল বলে একটা কথা আছে, যে প্রত্যেকটা ফুডের মধ্যে কিন্তু ফুড লেভেল আছে। মা বাবাদের কিন্তু ওই ফুড লেভেলটা কি কি আমরা দেখবো সেই ফুড লেভেলে, সেই জিনিসটা জানতে হবে। এখন সাধারণত অস্ট্রেলিয়ায় যে 8টা যে কমন অ্যালার্জি যে আছে, এগুলো কিন্তু ফুডের মধ্যে লেখা থাকে যে এগুলো আছে। মাঝে মধ্যে আবার একটা অন্যরকমের লেভেল থাকে, দেখবেন দে মাইট কন্টেন ট্রেসেস অফ পিনাট। কাজে দুই রকমের লেভেল আছে, সেগুলো আপনারা খেয়াল করবেন। কাজে সেটা হচ্ছে একটা হচ্ছে কি ট্রিট করবো, আমার বাচ্চার এত সাংঘাতে একটা অ্যালার্জি হলো, এটা কি করবো। তখন বলা হয়েছে যে সেটা সাধারণত আপনাকে সেই ফুডটা টোটালি অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে প্রথম কথা। তারপরে আপনার যদি অ্যানোফাইলেক্সিস সিমটম থাকে, তখন তাকে যে ইপিপেন বা অ্যাড্রিনালিন দিতে হবে। এবং প্রত্যেক বছর আমরা বাচ্চাদের পরীক্ষা করি, সেই যে বললাম যে অ্যালার্জিটা তারা আউটগ্রো করতে পারে, সেটা সাধারণত দেখা হয়। অনেক সময় ফুড চ্যালেঞ্জ করা হয়, অনেক সময় আস্তে আস্তে বেক করলে অনেক খাবারে যে প্রোটিনের যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমরা বলি যে বেক করা ফুড দিয়ে আস্তে আস্তে ট্রাই করতে হবে। কিন্তু এগুলো সবই আপনার ডাক্তার পরামর্শ অনুসারে করতে হবে, বাসায় আপনারা করবেন না অবশ্যই যেতে হয়। কারণ অ্যালার্জি যদি মারাত্মক হয়, তখন সেটা নিয়ে জীবন নিয়ে টানাটানি একটা সমস্যা, যেটা আমরা বলি লাইফ থ্রেটনিং। কাজে এগুলাতে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শটা ফলো করবেন, যে আপনার যদি এইরকমই কোনো রকম। একটা বলা যায় যে আমার বাবার অ্যালার্জি ছিল আমারও কি হবে, এটা কিন্তু বলা যাবে না। এটা পরিবারের যেটা যেটা কোনো রোল প্লে করে না। অ্যালার্জি কিন্তু ভবিষ্যতে, অ্যালার্জি নিজেই একটা মারাত্মক সমস্যা, ওরা কিন্তু ওটাকে আমরা বলি না যে এটা একটা ক্রনিক ডিজিজে প্রোগ্রেস করবে বা কিছু না। অ্যালার্জিটা কিন্তু অন্য কোনো ডিজিজে যায় না। আশা করি রীতা তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি।
হ্যাঁ, আর রীতা বোধহয় লাস্ট প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো পার্মানেন্ট কন্ডিশন?
যে বললাম যেহেতু মিল্ক অ্যালার্জি কিংবা এগ অ্যালার্জি যদি হয়, তাহলে সেটা 80% কেসেস ওরা আউটগ্রো করে থাকে। কিন্তু কিছু কিছু অ্যালার্জি যেরকম পিনাট অ্যালার্জি, অনলি 30% ভালো হয়, বাকিদের রয়েই যায় সারা জীবন। আর ফিশ অ্যালার্জি কিংবা শ্রিম, যেটা সাধারণত অ্যাডাল্ট বয়সে হয়ে শুরু হয়ে থাকে, সেটা কিন্তু ওর সারা জীবন থেকেই যায়।
আচ্ছা,
সাবধান হতে হবে।
সেটাই আমার মনে হয়, রীতা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর ডক্টর আলিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসলে এই শোটা না আমার মনে হয় কম টাইম আমরা পাই, আমার আরো প্রশ্ন থাকে, আমি আরো কিছু প্রশ্ন চিন্তা করে আসি, এটা বলবো, বাট সময়ের জন্য হয় না। অসংখ্য ধন্যবাদ ডক্টর আলিয়া আমাদের প্রোগ্রামে আজকে থাকার জন্য। আপনার কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে?
খুব ভালো লেগেছে সবার সাথে পরিচিত হতে।
পরবর্তীতে আবার আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। আর শেষ করার আগে আর একটি ছোট্ট ঘোষণা দিয়ে যাই। আপনারা জানেন আমরা রেডিও 4EB-তে সবসময় আপনাদেরকে বলি যে আপনারা এখানে আসুন, আরজি ট্রেনিং করুন, আমাদের কমিউনিটি রেডিও এটা, কারণ আমাদেরকে একে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য আমি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার 7 তারিখে আরজির আরেকটি ট্রেনিং হবে। আপনারা যারা ইন্টারেস্টেড এটি করতে, আপনারা দয়া করে রাজীবুর রেজা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। তার ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি, 04335882। আসুন আমাদের রেডিওকে, চলুন আমরাই বাঁচিয়ে রাখি, একে একটু লিভিং থিং করে তুলি। অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি ডক্টর আলিয়ার প্রিয় আরেকটি গান নিয়ে, নিঝুম সন্ধ্যায় লতা মঙ্গেশকরের বিখ্যাত গান। Thank you.
4EBFM.